রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ ধূলিমলিন উপহার রমাদান, এই অডিও সিরিজটি শাইখ আহমেদ মুসা জিব্রিল হাফিজাহুল্লার বিখ্যাত লেকচার সিরিজ জেমস অফ রমাদানের অনুকরণে নির্মাণ করা হয়েছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান মাযীদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ভুলে যাওয়া ইবাদতগুলো পুনরুজ্জীবিত করুন। আল্লাহর সাথে একজন সফল ব্যবসায়ী তাই খোঁজ করবে যা আল্লাহকে খুশি করবে, আর আপনার ইবাদত নিজেই এক রকমের ব্যবসায়িক লেনদেন। এই শব্দটি আমি নিজে থেকে তৈরি করিনি, এটি সরাসরি কোরআনে আছে। আল্লাহ বলছে,
الذين يتلون كتاب الله واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيه يرجون تجاره لن تبور।
নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিস্ক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না। সূরা ফাতির আয়াত 29। কোরআন তেলাওয়াত করা, সালাত পড়া, প্রকাশ্যে ও গোপনে দান করা, এই সব কিছুই ইবাদতের অন্তর্ভুক্ত। তাহলে উপরের আয়াতে যে বলা হয়েছে তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না, এর মানে কি? আল্লাহ একে এমন ব্যবসায়িক লাভ অথবা ব্যবসায়িক লেনদেন বলেছেন যা কখনো ধ্বংস হবে না। এতে কোনো লস নেই, বরং দুদিক থেকেই লাভ। এটা বেশ সাধারণ ব্যাপার যে বেশিরভাগ লোক এক ধরনের ইবাদতে আটকে যায় আর এর বাইরে অন্য কোনো ইবাদত করে না। ফলে সময়ের সাথে সাথে অনেক ইবাদত একসময় অপরিচিত এবং অবহেলিত হয়ে পড়ে। এমন অপরিচিত হয়ে পড়া ইবাদতের লম্বা তালিকা আছে, তবে আজ ইনশাআল্লাহ এর মাঝে তিনটি নিয়ে আমরা আলোচনা করব। ফজরের আগে ইস্তিগফার। প্রথমটি হলো ফজরের আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা। এটি তাহাজ্জুদ ও তারাবি থেকে ভিন্ন ধরনের ইবাদত। আর ইবাদত তো এটাই যে বান্দা বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন উপায়ে আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করবে। আল্লাহ বলেন,
ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار।
আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন, যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোজকের আজাব থেকে রক্ষা করো। তারা ধৈর্য ধারণকারী, সত্যবাদী, নির্দেশ সম্পাদনকারী, সৎ পথে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। সূরা আলে ইমরান 15-17। আয়াতের শেষে আল্লাহ বলেন, এবং যারা রাতের শেষ ভাগে ইস্তিগফার করে। সাহার হলো রাতের শেষাংশ, ঠিক ফজরের আগের সময়। এজন্য সুহুরকে সুহুর বলা হয়, কারণ তা রাতের শেষে করা হয়। কেয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত এবং জিকির আজকারের পর আপনি হয়তো এখন পরিবারের সাথে সেহরি করার জন্য প্রস্তুত। এর মধ্য থেকেই এসব থেকে একটু সরে গিয়ে ফজরের ঠিক আগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এর ফজিলত এত বেশি যে আপনার উপর এই আয়াত প্রযোজ্য হবে। এবং যারা রাতের শেষে ইস্তিগফার করে। রমাদান হলো আরও কিছু নতুন ইবাদত শুরু করা ও নিজের উন্নতি ঘটানোর এক ইমানি থেরাপি। ধীরে ধীরে এটা শুরু করুন। ফজরের 3-5 মিনিট আগে ইস্তিগফারের জন্য বসুন। তবে এখন আমার এই কথা শুনেই অতি উৎসাহী হয়ে ঘন্টার পর ঘন্টা এ কাজ করতে শুরু করবেন না, কারণ এটা শয়তানের একটা চাল হতে পারে। কেউ হয়তো একটা ইবাদতের ফজিলত শুনে উত্তেজিত হয়ে পড়ল। শয়তান তখন তাকে এই কাজে দীর্ঘক্ষণ লাগিয়ে রেখে ইবাদতের প্রতি তার সব শক্তি আর আগ্রহ শেষ করে ফেলে। ফলে সে এক রাত ইবাদত করার পরেই সেই ইবাদত ছেড়ে দেয়। ইবাদত করা হলো নতুন গাড়ি কেনার মতো। দোকানদার আপনাকে বলে দিবে আস্তে আস্তে ইঞ্জিনের জড়তা কাটাতে। শুরুতেই 70 মাইল বেগে চালালে হবে না, আস্তে আস্তে শুরু করতে হবে। একদিনে অনেক ইবাদত করে পরদিন তা ছেড়ে দেওয়ার চাইতে নিয়মিত অল্প অল্প ইবাদত করাই উত্তম। সেহরির সময় অনেকেই হয়তো খাবার টেবিলে বসে অর্থহীন কথাবার্তা বলছে, এমন আলোচনা করছে যাতে গুনাহ হয়। আপনি বরং এসব আলোচনা থেকে নিজেকে সরিয়ে রেখে ইস্তিগফারে ব্যস্ত হয়ে যান। 70 থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ করুন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, অথবা অন্য যে কোনোভাবে ইস্তিগফার করুন, আর এটাই হবে আপনার জীবনে নতুন এক ইবাদতের সূচনা। যে কোনো সময় ইস্তিগফার করা যায়, কিন্তু এই সময়টার ব্যাপারে আল্লাহ কোরআনে বিশেষভাবে উৎসাহিত করেছেন। এটা করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যান যাদের প্রশংসা স্বয়ং আল্লাহ বা কোরআনে করেছেন। এটা করুন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর ক্ষমা পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন,
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا
আর বলেছি, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। সূরা নূহ আয়াত 10। যারা ক্ষমা চায় আল্লাহ তাদের ক্ষমা করবেন। আপনার যদি আর্থিক সমস্যা থাকে, যদি নিঃসন্তান দম্পতি হয়ে থাকেন, ইস্তিগফার করা হলো এই সব কিছুর ঔষধ। কোরআনে স্পষ্ট আয়াত দ্বারা তা প্রমাণিত, আর এটা করার সেরা সময় হলো ফজরের আগে। আল্লাহ বলেন,
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا
আর বলেছি, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্তত দিয়ে সাহায্য করবেন, এবং তোমাদের জন্য বাগবাগিচা দেবেন আর দেবেন নদী নালা। সূরা নূহ 10-12। আপনি শক্তি চান? সমাজে একটি ভালো পজিশন বা চাকরিতে পদোন্নতি চান? ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন? আল্লাহর কসম, ইস্তিগফার করুন আর ফলাফল দেখুন। আল্লাহ বলেন,
ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম।
আর হে আমার কওম, তোমরা তোমাদের পাপের জন্য তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতপর তারই নিকট নিবিষ্ট হও। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে আরও শক্তি প্রদান করে তোমাদের শক্তিকে বর্ধিত করে দেবেন। সূরা হুদ আয়াত 52। আরও শক্তি প্রদান করে শক্তিকে আরও বৃদ্ধি করে দেবেন। এটা হতে পারে এমনকি চাকুরি, পদোন্নতি বা ইউনিভার্সিটি অ্যাডমিশন। জীবনকে উপভোগ করতে চান? তাহলে দেখুন আল্লাহ কি বলেছেন।
وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُّسَمًّى
আর তোমরা নিজেদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো, অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো, তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন। সূরা হুদ 3 আয়াতের প্রথমাংশ। ইমাম ইবনে কাসির বলেন, এটি হলো দুনিয়ার জীবনে। আয়াতের পরের অংশে আল্লাহ বলেছেন, এবং অধিক আমলকারীকে বেশি করে দেবেন। সূরা হুদের 3 আয়াতের শেষ অংশ, এটি হলো আখিরাতের জীবন। তাহলে ইস্তিগফারের মাধ্যমে আপনি উভয় জিন্দেগিতেই সফল হচ্ছেন। আপনি গুনাহ থেকে বাঁচতে চান? গুনাহের শাস্তি থেকে দুনিয়া এবং আখিরাতে নিরাপদ থাকতে চান? আল্লাহ বলেন,
ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।
তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ কখনো তাদের উপর আযাব দেবেন না। ইস্তিগফারের মাধ্যমে আপনার উপর আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহ বলেন,
لولا تستغفرون الله لعلكم ترحمون।
কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, যেন তোমাদেরকে রহমত করা হয়? সূরা আন-নামল আয়াত 46। আল্লাহর রহমত আপনার সাথে থাকলে আপনার আর কি বা প্রয়োজন? এখন বলুন, এত এত পুরস্কারের জন্য এইটুকু কষ্ট কি করাই যায় না? রমাদানের এই বরকতময় দিনেই তা শুরু করুন, এবং ফজরের আগে ইস্তিগফারকে অভ্যাসে পরিণত করার দৃঢ় সংকল্প নিন। ফজরের একটু আগে ঘুম থেকে উঠে ইস্তিগফার করুন, জিহ্বা দিয়ে শুরু করুন, এবং খেয়াল রাখবেন যেন জিহ্বার সাথে হৃদয় তাল মিলিয়ে চলে। লেগে থাকুন এবং আল্লাহর কসম আপনি পরিবর্তন টের পাবেন। আর এতে সন্দেহ করার মানে হচ্ছে আপনি কোরআন নিয়ে সন্দেহ করছেন। এখন একটু ভিন্ন প্রসঙ্গে আসা যাক। ভোরের ঠিক আগের সময়টাকেই কেন এমন বিশেষ গুরুত্ব দেয়া হল? আমরা জানি ইস্তিগফার যে কোনো সময়ই করা যায়, কিন্তু এই সময়ের বিশেষ গুরুত্ব কেন? কারণ এটি হলো দিনের শুরু। আপনার দরকার পরিচ্ছন্ন একটি শুরু, যাতে আল্লাহ আপনার দিনকে বারাকা দিয়ে ভরে দেন, এ থেকে বঞ্চিত না করেন। দিন শুরু করার মুহূর্তেই আপনি পরিচ্ছন্ন আমলনামা নিয়ে শুরু করছেন, ফলে আল্লাহ আপনার সারা দিনে বারাকা দিবেন। আপনি দুনিয়াবি কাজের দিকে যাচ্ছেন, আল্লাহ চান যেন আপনি আপনার জীবনের আসল উদ্দেশ্য ও কারণের কথা মাথায় রাখেন। তাই দিনের শুরুতেই ইস্তিগফার করুন। রাতের শেষ তৃতীয়াংশের পুরোটাই বরকতময় সময়। আমি তাহাজ্জুদ ও রাতের শেষ তৃতীয়াংশের ফজিলত নিয়ে অনেক কিছু বলেছি, কিন্তু ফজরের আগে এই সময়টা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য রাতের শেষ তৃতীয়াংশের ভেতরের অন্যতম বিশেষ মুহূর্ত। দ্বিতীয় যে ইবাদতটি আমরা প্রায় ভুলতে বসেছি তা হলো তাফাক্কুর, গভীর চিন্তা ভাবনা করা, আল্লাহর নামসমূহ, সত্তা, গুণাবলী ও ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহর নিদর্শনসমূহ, আকাশ, জমিন, পাহাড়, রাত, দিন, বাতাস, কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা, আল্লাহর সৃষ্টি ও সৃষ্টি ক্ষমতা নিয়ে ভাবা, চিন্তা করা। হ্যাঁ, চিন্তা করা। আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, শায়খ আপনি কি হঠাৎ সুফি হয়ে গেলেন নাকি? ব্যাপারটা এমন কিছু না, কারণ এই ইবাদতের কথা কোরআনেই আছে। আল্লাহ বলেন,
إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ
নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য আছে নিদর্শন। এবং আল্লাহ পরের আয়াতে বলছেন, যারা দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে। আল্লাহ বলেছেন, ইয়াতাফাক্কারুন। তাফাক্কুর মানে কি? তা হলো চিন্তা করা। তারা আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করে। তারা যখন এই চিন্তা ভাবনা করে, এই চিন্তা তাদের কোথায় নিয়ে যায়? আল্লাহ আয়াতের পরের অংশে কি বলছেন দেখুন। হে আমার রব, আপনি এসব বৃথা সৃষ্টি করেননি, আপনি পবিত্রতম, অতএব আমাদেরকে জাহান্নাম হতে রক্ষা করুন। সূরা আলে ইমরান আয়াত 191। তারা যখন চিন্তাভাবনা করে, তখন তাওহীদ নিয়ে সঠিক উপসংহারে আসে। এটি তাদের মনে তাওহীদ প্রতিষ্ঠা করে। কোরআনে অন্য অনেক আয়াত আছে যা চিন্তা ভাবনা করতে উৎসাহিত করে, এমন শত শত আয়াত আছে। আল্লাহ বলছেন,
وَهُوَ الَّذِي مَدَّ الْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ وَأَنْهَارًا وَمِن كُلِّ الثَّمَرَاتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ اثْنَيْنِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ إِن
আর তিনি জমিনকে বিস্তৃত করেছেন এবং তাতে সুদৃঢ় পর্বতমালা ও নদ নদী স্থাপন করেছেন, আর প্রত্যেক প্রকারের ফল তিনি জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন। নিশ্চয়ই যে কম চিন্তা ভাবনা করে তাদের জন্য এতে নির্দেশনাবলী আছে। সূরা রদ আয়াত 3। পরের আয়াতেই আল্লাহ আরো বলছেন,
ওয়াফিল আরদি কিতাউম মুতাজাওিরাতুন ওয়া জান্নাতুম মিন আ'নাবিন ওয়া যারউন ওয়া নখীলুন সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ান صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون।
আর জমিনে আছে পরস্পর পাশাপাশি ভূখণ্ড, আঙ্গুর বাগান, শস্যক্ষেত, খেজুর গাছ, যেগুলোর মধ্যে কিছু একই মূল থেকে উদ্গত আর কিছু ভিন্ন ভিন্ন মূল থেকে উদ্গত, যেগুলো একই পানি দ্বারা সেচ করা হয়,
আর আমি খাওয়ার ক্ষেত্রে একটিকে অপরটির তুলনায় উৎকৃষ্ট করে দিই। এতে নিদর্শন আছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। শরীরের সাথে আত্মা যেভাবে চলে, এই ইবাদতও আপনার অন্যান্য ইবাদতের সাথে সবসময় পাশাপাশি চলবে। তাফাক্কুর দিনের মধ্যে নতুন কিছু নয়, বরং এটা হারিয়ে যাওয়া এক ইবাদত। তাফাক্কুরের ইবাদতের মাধ্যমে আমাদের বদ্ধ অন্তর উন্মুক্ত হয়। পাপের যে কালিমা দিয়ে অন্তর ঢেকে গিয়েছিল, তাফাক্কুরের মাধ্যমে তা ধুয়ে মুছে গল্প উজ্জ্বল হয়ে যায়। এই ইবাদত কোরআনের অর্থ অনুধাবন করার জন্য অন্তরকে উন্মুক্ত করে দেয় আর ইমান বৃদ্ধি করে। এই ইবাদত আপনার মাঝে আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা, ভরসা, আশা, নির্ভরতা ও ক্ষমা প্রার্থনা বৃদ্ধি করবে। আপনার কঠিন অন্তকরণকে নরম করবে এই ইবাদত। যখন আপনি আল্লাহর ক্ষমতা নিয়ে ক্রমাগত চিন্তা করবেন, তা আপনাকে বিনয়ী করবে। যখন আপনি আল্লাহর দয়া ও ক্ষমাপরায়ণতা নিয়ে ভাববেন, তা আপনাকে আরও বেশি ভালো কাজ করতে সাহায্য করবে। সাবান যেভাবে ময়লা পরিষ্কার করে, তাফাক্কুরও আপনার কলবের ময়লা দূর করে। আপনি যা কিছুই দেখেন, তার সব কিছু নিয়েই গভীর চিন্তা করার অভ্যাস করে তুলুন। আবু সুলাইমান আদ-দারানি বলেন, আমি যখনই ঘর থেকে বেরিয়ে কিছু দেখেছি, তখনই তাতে আল্লাহর দয়া ও ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা করেছি। আমি আবু সুলাইমানের কথাটি আবারও বলছি, কারণ এটাই তাফাক্কুর নিয়ে আমাদের আলোচনার সারাংশ। আবু সুলাইমান আদ-দারানি বলেন, আমি যখনই ঘর থেকে বেরিয়ে কিছু দেখেছি, তখনই তাতে আল্লাহর দয়া ও ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা করেছি। যা কিছুই তিনি দেখতেন, তাতে আল্লাহর দয়া বা তার উপর আল্লাহর ক্ষমতা নিয়ে ভাবতেন। যখনই আকাশের দিকে তাকাবেন, ভাববেন স্তম্ভ ছাড়া এই আকাশকে কে ধরে রেখেছে। আকাশের দিকে দেখুন, তারপর আপনার ঘরের দেয়ালের দিকে দেখুন। প্রতি মাসে কিছু না কিছু মেরামত করতে লাগে মিস্ত্রি দিয়ে। অথচ আকাশের মতো এত বড় এক সৃষ্টিকে আল্লাহ বছরের পর বছর অটুট রেখেছেন। ঘর বা মসজিদ থেকে বের হওয়ার পরই যখনই আকাশের দিকে তাকাবেন, চিন্তা করবেন, যেই আল্লাহ এই আকাশকে বানালেন, তিনি আপনার এই মাত্র করা দুআকে কবুল করতে সক্ষম। এটি আপনার হৃদয়কে আশা ভরসা দিয়ে ভরে দিবেন। এবার বুঝেছেন তাফাক্কুর বা গভীর চিন্তাভাবনা বলতে আসলে কী বোঝায়? একটু সময় নিয়ে আখিরাতের দৃশ্যকে কল্পনা করুন। আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ একবার সাহাল ইবনে আলী রাহিমাহুল্লার কাছে যান। তিনি সাহাল ইবনে আলীকে ভাবনায় মগ্ন দেখতে পান। আজ যদি আপনি কাউকে দেখেন ভাবনামগ্ন, তাহলে তাকে সম্বিত ফিরে পেতে বলবেন। আর আবদুল্লাহ ইবনে মুবারক সাহালকে জিজ্ঞাসা করলেন, তার ভাবনা তাকে কোথায় নিয়ে গেল? সাহাল বললেন, আমি পুলসিরাতের উপর ছিলাম। সাহাল ভাবছিলেন জাহান্নামের উপর স্থাপিত পুলসিরাত তিনি কী করে পার হবেন তা নিয়ে। মুসনাদে আহমাদ ও তিরমিজির এক হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আখিরাতে আমি আপনার সাথে কোথায় দেখা করব যাতে আপনার সাথে শাফাত পেতে পারি? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাকে পুলসিরাতের ধারে দেখবে। তিনি বললেন, যদি সেখানে না পাই? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তাহলে মিজানের কাছে। তিনি বললেন, সেখানেও যদি না পাই? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হাউজে কাউসারের ধারে। আপনার কি মনে হয়, আখিরাতের ব্যাপারে দীর্ঘ সময় যাবৎ গভীর চিন্তাভাবনা না করলে এমন প্রশ্ন কেউ করতে পারে? আপনার উপর আল্লাহর অনুগ্রহসমূহ নিয়ে চিন্তা করুন। জান্নাতে আপনার প্রাসাদ আর আশেপাশের প্রতিবেশী কেমন হবে তা নিয়ে ভাবুন। জান্নাতে আপনার বাড়ির সামনে আর পেছনে বাগান কেমন হবে, আপনার প্রাসাদের ছাদ কত বড় হবে। ভাবনাহীন এক জীবনে আপনার পরিবারের সাথে পুনর্মিলিত হওয়ার পর আপনার অনুভূতি কেমন হবে তা নিয়ে ভাবুন। দুনিয়া নামক এই জেলখানা দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে এসব ভাবনা কাজে দিবে। এটি আপনার মনে প্রশান্তি এনে দিবে। আল্লাহর আদেশে তার সাথে দেখা করার কথা ভাবুন। এটি আপনার মাঝে তার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিবে, তাকওয়া বৃদ্ধি করবে, শয়তানের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করবে, কারণ আপনি আল্লাহর সাথে দেখা করতে চান। জাহান্নাম নিয়ে ভাবুন, সেখানকার অধিবাসীদের দুর্দশা নিয়ে এবং তাদের শাস্তি নিয়ে ভাবুন। এটি আপনার অন্তর নরম করবে, অতীত পাপের জন্য অনুশোচনা তৈরি করবে, তওবা করতে উৎসাহ যোগাবে, ইমান ও তাকওয়ার সাথে নতুন জীবন গড়ার প্রত্যয় জাগাবে। এই ইবাদত আপনার মাঝে আল্লাহর প্রতি ইয়াকিন বৃদ্ধি করবে। আধুনিক সভ্যতা থেকে বিচ্যুত আর অশিক্ষিত এক বেদুইন যখন তাফাক্কুর করছিল, তখন তাকে এই গভীর চিন্তাভাবনা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যার ব্যাপারে আজকের আধুনিক শিক্ষিত লোকদের কোনো ধারণাই হবে না। উটের বিষ্ঠা দেখে বোঝা যায় এখানে উট ছিল, পায়ের ছাপ দেখে বোঝা যায় এখান থেকে কেউ হেঁটে গিয়েছে, তারা ভরা বিশাল আকাশ আর ঢেউ ভরা সাগর দেখে বোঝা যায় সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্ব আছে। এই তাফাক্কুরের ফলেই ওই বেদুইন আল্লাহর অস্তিত্ব অনুধাবন করেছিল। তৃতীয় ও সর্বশেষ অবহেলিত বিষয় হল তাবাত্তুল, যা হচ্ছে দুনিয়াবি সব বিষয় থেকে নিজেকে পৃথক করে আল্লাহর দিকে নিয়ে যাওয়া। এ সকল ইবাদতের প্রতিটি কথা কোরআনে আছে। আল্লাহ বলছেন, আর তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি নিমগ্ন হও। নিজেকে আল্লাহর জন্য পুরোপুরি সমর্পণ করে দিন। মারিয়াম আলাইহিসসালাম এর একটি ডাকনাম ছিল আলবাতুল। এই নামটি এসেছে তাবাত্তুল থেকে। তিনি নিজেকে দুনিয়া থেকে পৃথক করে রেখেছিলেন বা বিয়ে করেননি, যাতে তিনি আল্লাহর ইবাদত করতে পারেন। এই হলো তাবাত্তুল। এর অর্থ আবার এই না যে আপনি কোনো গুহা বা গির্জায় সব কাজ ছেড়ে ছেড়ে বসে থাকবেন। তিন রকমের তাবাত্তুল আছে। একটা হলো খ্রিস্টান ধর্মযাজকরা যা করে, তারা দুনিয়াবি প্রয়োজনীয় সব কিছু ফেলে বিয়ে না করে দূরে কোনো গির্জায় অবস্থান করে। এটা ইসলাম নয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তিনি জানেন তাদের জন্য কি উপযোগী, আর বিয়ে করা ইসলামের অংশ। খ্রিস্টান ধর্মযাজকেরা যেভাবে গির্জায় তাদের আবদ্ধ করে রাখে, তাতে করে একনিষ্ঠ ইবাদতকারী না, বরং শিশুকামী তৈরি হয়। তারা এই বিষয়টা এখন বুঝতে পারছে, যা ইসলাম আমাদের 1400 বছর আগেই শিখিয়ে দিয়েছে। তারা এখন তাদের পদ্ধতি পাল্টাতে চাচ্ছে, অথচ ইসলাম আমাদের তা আগেই বলে দিয়েছে। কারণ আমাদের জীবনবিধান আসে সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে, যিনি আমাদের চাহিদা ও প্রয়োজনীয়তা জানেন। দ্বিতীয় প্রকারের তাবাত্তুল হলো দিনের একটা নির্দিষ্ট অংশ পৃথক করে নেয়া, বা রাতের এক তৃতীয়াংশকে নির্দিষ্ট করে নিয়ে আল্লাহর কাছে একান্তে ইবাদত করার জন্য। দুনিয়াকে পেছনে ফেলে আল্লাহর জন্য সময় ব্যয় করুন। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, যাই হোক না কেন, ইবাদত, নামাজ, জিকির, দোয়া, কোরআন তেলাওয়াত করা, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়া হলো তাবাত্তুল। আর দিন ও রাতের মধ্যে উপযুক্ত সময় হলো রাতের শেষ এক তৃতীয়াংশ। তৃতীয় প্রকারের তাবাত্তুল হলো মনকে আল্লাহর প্রতি পরিপূর্ণরূপে সমর্পণ করে দেয়া, যে নিয়ামত উম্মার খুব কম মানুষই পেয়ে থাকে। শারীরিকভাবে তারা আপনাদের মাঝেই উপস্থিত আছে, কিন্তু তার মন ঘোরাফেরা করছে আসমানি বিষয়াদির ভাবনায়। এমন মানুষরা আপনার সাথে কথা বলার সময় আপনার মনে হবে তাদের পূর্ণ মনোযোগ তার কথার দিকে, কিন্তু আসলে মনে মনে সে ভাবছে যে কথাগুলো আমি বলছি তা কি হালাল না হারাম, এটা কি আল্লাহকে সন্তুষ্ট করবে না অসন্তুষ্ট। বাহ্যিকভাবে তাদেরকে দেখে কোনো পার্থিব কষ্টের কারণে দুঃখী মনে হতে পারে, কিন্তু অন্তরে তার আল্লাহর নির্ধারিত তাকদীরকে গ্রহণ করে নিয়ে খুশি ও সন্তুষ্ট আছে। মোট কথা হলো, তিনি এমন ব্যক্তি যিনি শারীরিকভাবে আপনার সাথে আছেন, কিন্তু আত্মিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য গভীর চিন্তায় বিভোর। তিনি একই সাথে উপস্থিত এবং অনুপস্থিত। এটি ইহসানের স্তরসমূহের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ যেন আমাকে এবং আপনাকে এই স্তরে উন্নীত হওয়ার তৌফিক দিন। ওসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।